আপনি চিটাগং ইউনিভার্সিটিতে এখনো পড়াচ্ছেন?
আমি এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাস বিভাগের। আমি গত 1987 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করি। বর্তমানে আমি অধ্যাপক হিসেবে কর্মরত আছি ওই বিভাগে।
জি জি জি, ইতিহাস।
এবং ইতিমধ্যে আমি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছি 2000 সালে। এবং তখন আমার যে পিএইচডি সুপারভাইজার ছিলেন প্রখ্যাত ঐতিহাসিক, বাংলার ইতিহাসের দিকপাল বললেই চলে, প্রফেসর ডক্টর আব্দুল করিম, ওনার গবেষণা নির্দেশনায় আমি বেঙ্গল আর আরাকান রিলেশনস অভিসন্দর্ভ সম্পন্ন করি। এবং এরপরে আমি এই বিষয়ে দেশের বাইরেও বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করি। বিশেষ করে আরাকানের যে বর্তমান রোহিঙ্গাদের প্রেক্ষাপট এবং পূর্ব ইতিহাস, এই বিষয়ে বিশেষ করে আমি আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে।
জি প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী, আমরা জানি যে আপনি আরাকান প্রদেশে বসবাসকারী, বর্তমানে যেটা কিনা মিয়ানমারের যেটা রাখাইন প্রদেশ নামে চিহ্নিত, সেখানে যারা এখন বর্তমানে বসবাস করছেন রোহিঙ্গা মুসলিম, তারা এক সময় বাইরের থেকে হয়তো সেখানে গিয়েছিলেন, তো এরকম তো হতেই পারে বর্তমান বিশ্বে বা অতীত বিশ্বে বিভিন্ন সময়ে এরকম মাইগ্রেশন হয়েছে। আমরা জানি বেরিং প্রণালী দিয়েও পূর্ব দিক থেকে মানুষজন পশ্চিমে এসেছেন, আমেরিকাতেও আজকের যে যুক্তরাষ্ট্র সেখানেও বাইরে থেকে লোকজন এসেছিলেন, আমরা বিভিন্ন দেশ থেকে এসেছি, এই নতুন দুনিয়া গড়ে উঠেছে। এভাবেই আরাকান প্রদেশে রোহিঙ্গারা গিয়েছিলেন। জি জি, তো এই এই আরাকান প্রদেশ নিয়ে আমরা আমাদের কবি সাহিত্যিকদের লেখাতেও বিভিন্ন সময়ে নানান উল্লেখ দেখতে পেয়েছি। তো আপনি ইতিহাসের অধ্যাপক হিসেবে, এবং আপনি যেমনটি কিনা বললেন যে এটা নিয়ে আপনি কিছু কাজকর্মও করেছেন এবং আপনার ডিসার্টেশনও ছিল এটার উপরে, তো আপনি একটু এই রোহিঙ্গাদের ওইখানে যাওয়া এবং ওখানে আবাস গড়ে তোলা এই পটভূমি সম্পর্কে আমাদের সঙ্গে, আমাদের শ্রোতাদের সঙ্গে শেয়ার করবেন?
অবশ্যই, শিওর।
জি,
আসলে ঘটনা হচ্ছে আরাকান যে রাজ্যটি এটা কিন্তু ইংরেজদের প্রদত্ত নাম। এর আগে আরাকান রাজ্যটার নাম ছিল রাখাইনপে। রাখাইনপে এটা হচ্ছে যে আরাকানি শব্দ পালি ওয়ার্ড, এটা হচ্ছে যে জড় উপাসকদের এলাকা। এবং সর্বপ্রথম এই যে আরাকান অঞ্চলে এই যে ভারতবর্ষ থেকে মগধীয় বংশীয় রাজারা গিয়ে ওখানে এই যে সমাজ বা মানব বসতির গোড়াপত্তন করেন এবং ওখানকার স্থানীয় অধিবাসীদেরকে আধুনিক জ্ঞান ধারণায় তাদেরকে গড়ে তোলার চেষ্টা করেন। এবং আপনি অবাক হবেন যে এই আরাকান অঞ্চলটা কিন্তু বর্তমান বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের যে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম জেলার এই এক্সটেনশন বলা চলে, বর্ধিত অংশ হিসেবে বলা চলে। এবং আরাকানের যে বর্তমান রাখাইন স্টেট, আরাকান স্টেট আরাকান একটা প্রদেশ মিয়ানমারের, এইটা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানার যে চট্টগ্রাম অঞ্চলের যে মধ্যবর্তী একটা সীমারেখা সেটা হচ্ছে নাব নদী। এই নাম নদীটা হচ্ছে দুই অঞ্চলের বিভাজন রেখা। এবং এই যে প্রাচীনকাল থেকে, এটা হচ্ছে যে আপনার 146 খ্রিস্টাব্দ থেকে এই যে ভারতীয়রাই বিশেষ করে আরাকানের প্রাচীন অধিবাসী যারা জড় উপাসক ছিল তাদেরকে আধুনিক শিক্ষা বা মানবিক শিক্ষায় দীক্ষিত করে চলেন। ধীরে ধীরে এই আরাকানে বিভিন্ন এলাকা থেকে, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত প্রাপ্তির পর, হ্যাঁ, এই যে নবুয়ত প্রাপ্তির পঞ্চম বৎসরে সম্ভবত, তখন এই মুসলমানদেরকে এই যে মক্কা শরীফে বিশেষ করে মক্কা এলাকায় তাদের জীবন ধারণ কষ্টকর হয়ে পড়ে, ইসলাম প্রসার বাধাগ্রস্ত হয়ে পড়ে, তখন তারা ধীরে ধীরে প্রত্যন্ত অঞ্চলে বাইরে গিয়ে ইসলাম প্রসারের একটা সুযোগ লাভ করে। এবং সেই সুযোগেই যে আরবরা যে একটা বাণিজ্যিক গোষ্ঠী, বণিক গোষ্ঠী, আমরা আগে থেকে জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই যে বাণিজ্যিক বহরে নেতৃত্ব দিয়েছিলেন। এবং এই সুবাদেই বণিক গোষ্ঠীরাই বিশেষ করে পূর্বাঞ্চলীয় এলাকায় একদম চীনের ক্যান্টন পর্যন্ত যে ব্যবসা বাণিজ্যের সূত্রে তারা যাতায়াত শুরু করে। এবং এই জাতীয়তের সূত্রে যারা ব্যবসা বাণিজ্য করতে আসতো তাদের সাথে কিন্তু তখন মুসলিম বণিকরাও থাকত। এবং আমরা জানি আপনি হয়তো এই সম্পর্কে অবগত অবশ্যই যে শুধু মুসলমানরাই নয়, খ্রিস্টিয়ান এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তাদের বণিক গোষ্ঠীর সাথে সবসময় মিশনারিরাই কাজ করত। এবং আমরা জানি বাংলাদেশেও যারা খ্রিস্টান মিশনারি আসছিল তাদের সাথেও কিন্তু অনেক এই যে খ্রিস্টান পাদ্রীরা এসেছিল, সেবাস্টিয়ান মেন্ডিকের নাম শুনেছেন, ইনি কিন্তু আরাকান বার্মা পর্যন্ত এই যে তাদের খ্রিস্টান মিশনারি ধর্ম প্রচারের জন্য গিয়েছিলেন। সেই সুবাদে বাণিজ্যিক সূত্রেই প্রথম থেকেই আমরা বলতে পারি খ্রিস্টীয় সপ্তম শতক থেকেই আরাকানে মুসলমানদের আনাগোনা। এবং ধীরে ধীরে এই যে বাণিজ্যিক সূত্রে শুধু আরব থেকে চীন পর্যন্ত যে যাতায়াত বাণিজ্যিক বহর নিয়ে, সেটা তখন ছিল নৌপথে মেইনলি। এবং এই নৌপথে যাওয়ার পথে মৌসুম বায়ুর গতি পরিবর্তনের কারণে, বিপরীত আবহাওয়ার কারণে অনেক সময় বিভিন্ন বন্দরে তাদের অবস্থান করতে হতো। এই অবস্থানকালীন সময় তারা ওখানকার ওই যে ব্যবসা বাণিজ্যের পণ্য সংগ্রহ করত এবং স্থানীয় লোকজনদের সাথে মেলামেশা করত, ধর্ম সুফিরা ধর্ম প্রচারে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করত। এবং সেই সূত্রে স্থানীয়দের সাথে তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। এই সূত্রেই কিন্তু এই যে মুসলমানদের বিভিন্ন দেশে বিদেশে সম্প্রসারণ, তাদের সমাজ প্রতিষ্ঠা বিশেষ করে বণিকদের মাধ্যমেই শুরু হয়েছিল। এবং পরবর্তীতে যেহেতু আমি আগেই বলেছি আপনাকে চট্টগ্রামের পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছেই এই যে আরাকান, এই আরাকানের সাথে চট্টগ্রাম বা বেঙ্গলের একটা কানেক্টিভিটি ছিল, যোগাযোগ ছিল। একসময় আপনি হয়তো জানবেন নিশ্চয়ই যে খ্রিস্টীয় 1430 খ্রিস্টাব্দে আরাকানের এক রাজা এই যে বাংলার সুলতানের দরবারে আশ্রয় নিয়েছিল। তখন এই সুলতানের দরবারে আশ্রয় নেওয়া কালীন সময়ে দীর্ঘদিন প্রায় 24-25 বছর বাংলা সুলতানের অধীনে ছিলেন। এবং অধীনে থাকাকালীন তিনি এবং এখানকার যারা প্রশাসক ছিলেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশাসনিক লেনদেন, আদান প্রদান, চিন্তা ভাবনা এক পর্যায়ে গিয়ে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তখনকার বাংলার সুলতান এবং উনি রাজা গণেশের এই পুত্র, এবং রাজা গণেশ একসময় এই যে তৎকালীন সুফি বাংলার সুফি নূর কুতুবুল আলমের স্মরণাপন্ন হয়ে তার ছেলেকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিল। তার তখনকার হিন্দু নাম ছিল যদু। এই যদুই পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম ধারণ করেন। এই জালালউদ্দিন মোহাম্মদ শাহের তত্ত্বাবধানে তৎকালীন সুলতান, তখন জালালউদ্দিন মোহাম্মদ শাহের তত্ত্বাবধানে এই আরাকানের এই যে আশ্রিত রাজা, তার নাম ছিল নরমিকলা উরফে সুলেমান শাহ, তাকে আরাকানের সিংহাসনে অধিষ্ঠিত করে। 1430-এর পর থেকে এই আরাকানে যে বাংলা সুলতান কর্তৃক পৃষ্ঠপোষকতা লাভ করে আরাকানের রাজা, তৎকালীন রাজা নরমিকলা যে তার সিংহাসন পূরণ অর্ধ করেছিলেন, সে প্রথম থেকেই কিন্তু এই যে মুসলমানদের একটা প্রভাব আরাকানে ছিল। কিন্তু এর আগে থেকে কিন্তু ব্যবসায়ী সূত্রে মুসলমানদের
আনাগোনা ছিল,
আনাগোনা ব্যবসা বাণিজ্য ধর্ম প্রচার সবকিছুই ছিল, কিন্তু প্রভাবটা বেশি পড়ছে 1430-এর পর থেকে। চোদ্দশো ত্রিশের পরে তিনি এই যে বাংলার সুলতানের দরবারে থাকা অবস্থায় যে অভিজ্ঞতা লাভ করেছিলেন মুসলিম ইসলাম প্রভাবিত যে রাজকীয় অবস্থা তিনি অবলোকন করেছিলেন, ঠিক একই দাসে আরাকানকেও তিনি সুসজ্জিত করেছিলেন। একদম প্রশাসনের বিভিন্ন স্তরে, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা থেকে, সামরিক ব্যবস্থা থেকে, সর্বস্তরে এই যে বাংলার সুলতানের আদলে আরাকান রাজ্যকে গড়ে তুলেছিলেন, এবং তার সাথে যে বেশ কয়েক হাজার সৈন্য সামন্ত গিয়েছিল তারাও কিন্তু আরাকান থেকে আর ফিরে আসেন, তারা সবাই ওখানেই এই যে তৎকালীন এই যে রাজা নরমিকলা ওরফে সুলেমান শাহ তার তত্ত্বাবধানে
বসতি গড়েছিল,
নিয়োগপ্রাপ্ত হয়ে ওখানেই তারা
বসতি গড়েছিল,
জি বসতি করেছিল,
জি।
এবং তৎকালীন বার্মার আক্রমণ থেকে, এর আগে কিন্তু বার্মা প্রায় কিন্তু আরাকান দখল করার চেষ্টা করত, কিন্তু এই আরাকানকে বাঁচানোর জন্য বার্মার অত্যাচার বা নির্যাতন আক্রমণের হাত থেকে তখন বিভিন্ন সীমান্তে এই গৌড়ীয় সেনাবাহিনী, বাংলার যে সেনাবাহিনী তাদেরকে ওখানে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল, তাদের সেনা ছাউনি স্থাপন করেছিল। বলতে গেলে তখন আরাকান যদিও হিন্দু, সরি, বৌদ্ধ অধ্যুষিত, যদিও বৌদ্ধ প্রশাসন বা রাজা বৌদ্ধ ধর্ম অবলম্বী, কিন্তু পুরো প্রশাসনটাই পরিচালনায় ছিল মুসলিম সভাসদরা। আপনি জানেন কবি মহাকবি আলাউলের নাম শুনেছেন, তিনি ওখানে বসেই তার কাব্য চর্চা রচনা করেছেন, এবং তৎকালীন সময়ে তার কাব্যেও বিভিন্ন কথা আমরা দেখতে পাই যে তৎসময়ে মহাকবি আলাউল তিনি কিন্তু চট্টগ্রামে আসার পথে তার পিতা মজলিস কুতুবের অমাত্য ছিল, মজলিস কুতুব হচ্ছে তৎকালীন ফরিদপুরের একজন সামন্ত, তিনি কোনো না কোনো কারণে চট্টগ্রামে আসার পথে জলপথে এই যে মকফিরিঙ্গি দ্বারা অপহৃত হয়ে আরাকানে পৌঁছেছিলেন। যে কবি আলাউল আরাকানে পৌঁছার পর তৎকালীন এই যে মুসলিম সভাসদদের যারা সদস্য ছিল আরাকানের রাজার, তাদের নজরে পড়ে, এবং সেখানে তাদের নজরে পড়ে তিনি প্রথমে ঘুড়সওয়ারের ছাটি পেয়েছিলেন, পরে সভাসদদের আনুকূল্যে তিনি রাজসভাসদদের দৃষ্টি আকর্ষণ করে তাদের খুব ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হয়ে ওঠেন। এবং এই যে রাজসভাসদদের যারা সদস্য ছিলেন তারা অনেকেই কিন্তু বাংলার লোক বলে আমরা জানতে পারি ঐতিহাসিক এবং সাহিত্যিক সূত্রে, মুসলিম, এবং তারা তৎকালীন বৌদ্ধ রাজাদের তত্ত্বাবধানে রাজ্য পরিচালনার বিভিন্ন দায়িত্ব তালা পালন করতেন। কবি আলাউলেই সর্বপ্রথম এই যে রোহিঙ্গার যে কথাটা, রোশাঙ্গ রাজ্যের কথা তিনি কবি আলাউলেই তার কাব্যে উল্লেখ করেছেন। আপনি শুনতে হয়তো শুনেছেন নিশ্চয়ই তার বেশ কয়েকটা তৎকালীন ওখানে আরাকানে বসে তিনি পদ্মাবতী, সৈফুল মুলুক, বদিউজ্জামান, তারপরে আপনার সতী ময়নালুর, চন্দ্রাণী, এই সমস্ত কাব্য তিনি রচনা করেছেন, সেকান্দার নামা, ওই সমস্ত কাব্যের বিভিন্ন, এগুলো কিন্তু ফার্সি ভাষায় রচিত ছিল, ওখানকার যে মুসলিম সভাসদের সদস্যরা ছিল তারা এই দেশের এই বাংলারই অধিবাসী ছিল, ওখানেই তারা সেটেল করেছে, এবং তাদের মনোরঞ্জনের জন্য তখন ওই রাত্রিবেলা তারা পুঁথি পাঠের আসর বসাতেন এই কবি সাহিত্যের দিনে, এবং তাদের বিভিন্ন কবিদেরকে বিভিন্ন কাব্য বাংলায় অনুবাদ করার জন্য অনুপ্রেরণা যোগাতেন। কবি আলাউলও তাদের মধ্যে একজন। কবি আলাউল এই যে পদ্মাবতী সৈফুল মুলুক যে কাব্য রচনা করতে গিয়ে বিভিন্ন জায়গায় বলেছেন যে কহিতে রহিল কথা দুঃখ আপনার রোসাঙ্গে আসিয়া হইলুম রাজসওয়ার, এটা পদ্মাবতীতে, এটা এটা তিনি বুঝাতে চাচ্ছে যে কহিতে রইল কথা দুঃখ আপনার, আমার পরাণের অনেক দুঃখ আছে, রুসাঙ্গতে আসিয়া হইলাম রাজাসুয়ার। রুসাঙ্গ বলতে আরাকান রাজ্য তো বুঝাচ্ছে, কারণে আরাকানের রাজধানী নাম প্রাক্তন বা প্রাচীন নাম ছিল মুরোহাং। মুরোহাং এই যে রাজা নরমিকলা 1430-এর পরে যে বাংলার সুলতান কর্তৃক ওখানে যে সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত হলেন তার বংশের নাম ছিল মারাকু বংশ, রাজধানীর নাম ছিল মুরহাং। এই মুরহাং কাব্যে এই যে চর্চা করতে করতে একসময় এটা মুরহাংটা রোহাং রুসাঙ্গে পরিণত হয়েছিল, এবং মুরহাং রাজ্যটাকে ওই রাজধানীর নামে পরিচিত ছিল। হ্যাঁ, যেমন বঙ্গ বাংলা ঠিক ওইভাবেই মুরহাং থেকেই রুসাঙ্গ রাজ্যের নাম আসলো, এই রুসাঙ্গ থেকেই রোসাঙ্গের যারা মুরহাঙ্গের আরাকানের যারা অধিবাসী তারা রোহাঙ্গা নামে পরিচিতি লাভ করলো, এবং এই পরিচিতিটা লাভ করতেছে কিন্তু ওই যে সাহিত্যিক পরিচয় দিয়ে, আরাকানের যারা কবি সাহিত্যিক, কবি আলাউল মাগন ঠাকুর, কবি মর্দন, যেসব কবি কাব্যরা ছিল তারা কাব্যরচনায় এই রোহাঙ্গা নামটা বেশি ব্যবহার করেছে রাজ্যের নাম হিসাবে, আরাকান বা রোহাঙ্গের রাজধানীর নাম হিসাবে এই রোহাঙ্গা নামটা চলে আসছে। সতী ময়না কাব্যও কিন্তু যে দৌলত কাজী তিনি উল্লেখ করেছেন, কর্ণপুলি নদীর পূর্বে আছে এক পুরী, রোহাঙ্গা নগরী নাম স্বর্গবতরী। অর্থাৎ এক সময় এই যে আপনার সরি আরেকটু সময় নিয়ে ফেলছি,
না 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 নিশ্চয়ই বল,
এই যে একদম ওই যে নরমিতলাকে সিংহাসন অধিষ্ঠিত করার পর, নরমিতলা মারা যাওয়ার পর থেকে তার পরবর্তী যারা শাসনে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, এই যে আরাকানের রাজা হয়েছিলেন, তারা পরবর্তী সময় থেকে এই যে বাংলা আক্রমণ শুরু করলো। বাংলা আক্রমণ শুরু করার প্রথম টার্গেট তারা করলো চট্টগ্রাম। ওই যে আরাকান এবং বাংলা চট্টগ্রামের মধ্যবর্তী সীমা রেখা যেটা নাব নদী, এই নাব নদী অতিক্রম করেই তারা এই যে চট্টগ্রাম, এটা বাংলারই ইয়ে ছিল, অংশ ছিল, তারা চট্টগ্রাম আক্রমণ করত প্রায় সময়। একদম এই যে নরমিতলার মৃত্যুর পর থেকে যে সকল শাসকরা আসছেন তারা সকলেই কিন্তু এই যেই বাংলা তাদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওখানে পুনর্বাসিত করেছিল নরমিতলাকে, তার পরবর্তী রাজারা কিন্তু এই যে বাংলা আক্রমণ শুরু করলো। এক সময় কিন্তু বাংলার চট্টগ্রাম অঞ্চল, দক্ষিণ অঞ্চল, দক্ষিণ অঞ্চল এখানে যে আপনাকে বলছে কর্ণফুলী নদী পূর্বে, চট্টগ্রামের দুইটা অংশ, চট্টগ্রাম শহরটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত দক্ষিণ উত্তর দিকে, আর দক্ষিণ দিকটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রাম, উত্তরটা হচ্ছে উত্তর চট্টগ্রাম। তাহলে এই যে নরমিতলার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর এবং তার মৃত্যুর অব্যবহিত পর যারা সিংহাসনে এসেছিল আরাকানে, তারা চট্টগ্রামের একদম কর্ণফুলী নদী পর্যন্ত এক সময় দখল করে ফেলেছিল, এবং সেই সময়ই এই যে বাংলার বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে দখল করার জন্য আরাকানের রাজা, ত্রিপুরার রাজা, বাংলার সুলতানদের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষ লেগেই থাকত। কারণ চট্টগ্রাম বন্দরটা ছিল উল্লেস্ট পোর্ট অফ ইন্ডিস এরিয়া, সুতরাং এই ত্রিপক্ষীয় সংঘর্ষ চলতো এক সময়ে এই চট্টগ্রামটাই পুরোটাই একদম এদিকে নোয়াখালীর যে বর্ডার পর্যন্ত, চট্টগ্রাম নোয়াখালীর বর্ডার সুবপুর ব্রিজ যে ফেনী নদী পর্যন্ত আরাকান প্রায় 1580 থেকে 1666 বছর পর্যন্ত, 66 পর্যন্ত তাদের অধীনে ছিল, পুরো চট্টগ্রামটা আরাকানের অধীনে ছিল। তখন কোনো সীমারেখা ছিল না, সীমান্ত ছিল না, আরাকান এবং চট্টগ্রামের মধ্যে কোনো সীমারেখা ছিল না, চট্টগ্রাম মানে আরাকান, আরাকান মানে চট্টগ্রাম। এখন এই সময়ে এই যে চট্টগ্রামের লোকজন অবাধে কিন্তু আরাকানে যাতায়াত করতে পারত, এবং আরাকানের মগরাও কিন্তু চট্টগ্রাম, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলেই কিন্তু তারাও এসে এখানে বসতি স্থাপিত করেছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনি আপনাকে জানাচ্ছি, এই যে আমাদের ট্রাইবেল এরিয়া পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের যে ট্রাইবেল উপজাতিগুলো আছে বিশেষ করে থাকমা মারমা, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আরাকান থেকে এসেছে, এবং আরাকানের রাজাদের অত্যাচারে তারা মাইগ্রেশন করে ওই নাম নদী পার হয়েই চট্টগ্রামে এসেছে, এবং চট্টগ্রাম থেকে আস্তে আস্তে তারা এই চট্টগ্রামের বান্দরবন, নাইক্ষ্যংছড়ি, তারপরে আপনার রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই সমস্ত পাহাড়ি এলাকায় তারা বসতি গড়ে তুলেছে। কিন্তু তারা ওখানে বসতি গড়ে তোলার আগে এই ট্রাইবাল জনগণ যারা আরাকান থেকে এসেছে তারা চট্টগ্রাম উত্তর অঞ্চলেই তারা বসবাস করত, পরবর্তীতে তারা পাহাড়ি অঞ্চলেই চলে যায়, তারাও কিন্তু আরাকানের অধিবাসী, ওখান থেকে তারা প্রত্যাখ্যাত হয়ে এই বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে এসে তারা বসতি করেছে। এখন আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে চট্টগ্রাম যেহেতু আরাকানের অধীনে ছিল, কোন সীমারেখা ছিল না, কোন সীমান্ত ছিল না, আরাকান বলতে চট্টগ্রাম, চট্টগ্রাম বলতে আরাকান। প্রথম এই যে তখন তারা মুঘলদেরকে চট্টগ্রামে আসতে বাধা দেওয়ার জন্য মুঘলরা হয়তো যে কোনো সময় চট্টগ্রাম দখল করলে পুরো আরাকানেই দখল করে ফেলবে, এই কারণে আরাকান রাজারা এই যে পর্তুগিজদের সাথে তারা একটা আঘাত করলো, যে এই তোমরা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করো, লুটতরাজ করো, সন্ত্রাস করো, যা আমরা পাবো সবগুলো অর্ধেক অর্ধেক ভাগাভাগি হবে। এবং এই যে তখন এই যে অভিযাত্রা পর্যন্ত পুরো এলাকা চট্টগ্রাম এলাকা সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছিল। একসময় এদের অত্যাচারের কারণে মগর মুলুক যে বাংলায় একটা প্রবাদ চালু আছে, এটা চট্টগ্রামে এই যে মগ ফিরিঙ্গি, ফিরিঙ্গি বলতে পর্তুগিজদের এই অত্যাচার নির্যাতনের সন্ত্রাসের কারণে মগর মুলুক প্রবাদটা চালু হয়েছিল। তাহলে এই যে তখন প্রথম এইদের অত্যাচার থেকে চট্টগ্রামকে রক্ষা করার জন্য মুঘল সুবাদার ছিলেন তখন শায়েস্তা খান। শায়েস্তা খান মুঘল সুবাদার, তিনি আরাকান থেকে আরাকানদেরকে, চট্টগ্রাম তো একসময় তো সুলতানদের অধীনে ছিল, আরাকানিরা পরে আসা তারা পুরোটাই দখল করছে, তাদেরকে উত্থাপ করার জন্য 1666 জানুয়ারি মাসে সম্ভবত এই আরাকানিদেরকে এখান থেকে উত্থাপ করে যুদ্ধের মাধ্যমে মুঘলরা। এবং মুঘল সুবাদার শায়েস্তা খানের ছেলে বুজুর্গ উমেদ খান সেনাপতি ছিলেন, তার নেতৃত্বে অভিযান চালিয়ে এই আরাকানিদেরকে চট্টগ্রাম থেকে একদম ওই বর্তমান আরাকানেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তখন এই যে চট্টগ্রামটা পুরানায় আবার এই যে মুঘলদের শাসনাধীনে চলে আসে। এই যে আনাগুনা লেনদেন, এই যে মানুষের আসা যাওয়া, এটা যে একদম ওই যে খ্রিস্টীয় ষষ্ঠ সপ্তম থেকে ব্যবসা বাণিজ্যের কারণে শুরু হয়েছিল, পরবর্তীতে পুরো এলাকা 100 বছর, প্রায় 100 বছর চট্টগ্রাম যে আরাকানের অধীনে ছিল, এখানে কোনো নাগরিকত্বরও তখন দরকার ছিল না, পাসপোর্টেরও তখন চালু ছিল না, পাসপোর্ট বিষয়েরও তখন চালু ছিল না। অনুমতি ছিল যে আরাকানরা যখন চট্টগ্রাম দখলে ছিল তাদের তিনটা প্রশাসনিক কেন্দ্র ছিল, একটা হচ্ছে আপনার ওই যে চট্টগ্রামের দিয়াগ অঞ্চল, এটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রাম, এই যে কর্ণফুলীর দক্ষিণেই পাহাড়ে অবস্থিত, আরেকটা হচ্ছে যে সকরিয়া অঞ্চল, আরেকটা হচ্ছে রামু অঞ্চল, এটা পুরোটাই কিন্তু ওয়ে টু টেকনাম, ওয়ে টু আরাকান, যে দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার যাওয়ার পথে। তখন এখান থেকে বা বিদেশি যারা ফিরিঙ্গিরাও যদি কোনো এই যে আপনার মিশনারি আসলে যদি আরাকানে যেতে হয় এই তিনটা ফুস থেকে তাদের অনুমতি নিয়ে যেত বিদেশিরা। কিন্তু আমাদের চট্টগ্রামের যে লোকজন আরাকানের লোকজন অবাধে এই আরাকান চট্টগ্রাম অঞ্চলে আসা যাওয়া করতে পারত। এইভাবেই মুসলিম অধ্যুষিত বা মুসলমানরা ওখানে গিয়ে বসতি শুরু করে, ব্যবসা বাণিজ্য শুরু করে। এক পর্যায়ে এসে আপনি হয়তো ইতিহাস সূত্রে জানতেও পারবেন যে 1785 খ্রিস্টাব্দে, হ্যাঁ 1785 আরাকানের বার্মার রাজা বুধপাইয়া আরাকান আক্রমণ করে বসে, এবং আরাকান আক্রমণ করে আক্রাম এই যে 1784-85 আরাকান আক্রমণ করে আরাকানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল, যে আরাকানের তৎকালীন এই যে মুসলিম রাকাইন মানে বুদ্ধিস্ট এবং কিছু হিন্দুও ছিল এবং খ্রিস্টানও কিছু ছিল, সংখ্যায় নগণ্য, তারা নিজের যান নিজের প্রাণ বাঁচানোর জন্য তারা কিন্তু ওই নান নদী অতিক্রম করে তখন এই যে চট্টগ্রাম ব্রিটিশ শাসিত ছিল, ব্রিটিশ শাসিত চট্টগ্রাম অঞ্চলে এসেই শরণার্থী হিসাবে আশ্রয় গ্রহণ করে। আপনি কক্সবাজারের নাম শুনেছেন, এটা হিরাম কক্সের নাম অনুসারেই এই কক্সবাজার নাম, এটা হচ্ছে যে কক্সবাজারটা হচ্ছে এটা একটা সৈকত নগরী উপকূলীয় এলাকা চট্টগ্রামের। এই যে কক্সবাজার পুরোটায় অঞ্চলে এই যে বার্মা আক্রমণের পর আরাকানিরা দলে দলে ধর্ম বর্ণ নির্বিশেষে চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল, এবং এর পর থেকেই এই যে ব্রিটিশ শাসিত চট্টগ্রামের সাথে বা বাংলার সাথে আরাকান বা আরাকানের বা বার্মা, তখন তো আরাকান বার্মা দখল করে রয়েছে, বার্মার সাথে তাদের সীমান্ত সমস্যা, সীমান্ত যুদ্ধ শুরু হয়েছিল নানা সমস্যার সময়। তার এক সময় করলো কি, এটাকে নিবৃত করার জন্য এই ব্রিটিশরা দফায় দফায় ওখানে দূত পাঠিয়েছিল। 1794 খ্রিস্টাব্দে জজ সুরেলের একটা মিশন গিয়েছিল আরাকানে বা বার্মায়, এরপরে 1795-1802 ক্যাপ্টেন মাইকেল সানিসের মিশন গিয়েছিল, 1796 ক্যাপ্টেন হিরাম কক্সের মিশন গিয়েছিল, এবং এরপরে 1799 ক্যাপ্টেন টমাস সিলের মিশন গিয়েছিল, এবং সর্বশেষ 1809-1811 ক্যাপ্টেন ফেনিং এর মিশন গিয়েছিল এই সীমান্ত সমস্যাটা কিভাবে নিরসন করা যায়। ওখানে আরাকান থেকে বার্মার আক্রমণের কারণে যে দলে দলে শরণার্থীরা আসতেছে তাদেরকে মানবিক কারণে যে এখানে আশ্রয় দিচ্ছে, এবং এই কারণে বার্মার আবার যুদ্ধং বেশে যে ব্রিটিশ রাজ্য দখল করার চেষ্টা করতেছে এটা নিরসন করার জন্য এই মিশন গুলো পাঠিয়েছিল, কিন্তু এই মিশনও কিন্তু কোনো ফল হয় নাই। পরবর্তীতে প্রথম দ্বিতীয় তৃতীয় ইঙ্গ যুদ্ধের মাধ্যমে ইংলো বার্মিজ ওয়ারের মাধ্যমে এই বর্মি ইঙ্গ বর্মি যুদ্ধের মাধ্যমে তিনটা যুদ্ধের মাধ্যমে পুরো আরাকান এবং পরবর্তীতে পুরো বার্মা ব্রিটিশ শাসিত অঞ্চলে পরিণত হয়, পুরো বার্মাই ব্রিটিশদের প্রধানত হয়। এখন ব্রিটিশরা যখন পুরো বার্মা দখল করে নেয় এদিকে ভারতবর্ষ ব্রিটিশদের দখলে, তখন তো এই যে ভারত এবং বার্মার মধ্যে তখনও কোনো সীমারেখা বা সীমান্ত ছিল না, অবাধে ব্যবসা বাণিজ্যের কারণে চাকরি বাকরির কারণে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষিকাজ বিভিন্ন কারণে অবাধে যাতায়াত করতে পারত। এইভাবে এই যে একদম প্রাগৈতিহাসিক কাল থেকে যুগে যুগে যে অভিবাসন প্রক্রিয়া এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এক দেশ থেকে অন্য দেশে গিয়েছিল সেটার ধারাবাহিকতাই কিন্তু আর এখানে বিভিন্ন জায়গা থেকে আরব আফ্রিকা মধ্যপ্রাচ্য থেকে আরম্ভ করে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আরম্ভ করে বেঙ্গল বাংলা থেকেও চট্টগ্রাম অঞ্চল থেকেও মুসলমানরা ওখানে গিয়েছিল, এবং ওইদিকে পূর্ব দিক থেকেও কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু আরাকানে এসেছিল। এইভাবে আরাকানে যে জনবসতি গড়ে উঠেছিল এই জনবসতির মধ্যে এই রোহিঙ্গা জনগোষ্ঠীটা অন্যতম, বিশেষ করে আরাকানের উত্তর আরাকানে ওই যে মংলু বুসিডং রাচিডং এই শহরগুলোতে মুসলমানরাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল। এবং আরো দুঃখের কাহিনী হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপান আরাকান দখল করে তখন কিন্তু এই যে আরাকানের যে অধিবাসী বিশেষ করে মুসলমান অধিবাসী বা হিন্দু অধিবাসী ভারতীয় যারা ছিল তারা কিন্তু ব্রিটিশদেরকেই সাহায্য করেছিল, আশা করেছিল তারা যে তারাদেরকে ব্রিটিশরা যদি জয়লাভ করে তাহলে তাদেরকে এই অঞ্চলটা তাদেরকে আরাকানকে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করবে, কিন্তু ইংরেজরাও কিন্তু সেই ওয়াদা তারা ঠিক রাখতে পারে নাই। শেষ পর্যন্ত এখন যে পরিস্থিতি চলতেছে আরাকানে আপনি হয়তো পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে এটা একজন একটা রোহিঙ্গা মুসলমান নিধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বিশেষ করে ওখানে কমিউনাল রাইটের মতন এখন বৌদ্ধ অধ্যুষিত অঞ্চল তারা বৌদ্ধদেরকে ওখানকার সামরিক জান্তারা অনুপ্রেরণা দিয়ে এই যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর আরাকানের যারা রোহিঙ্গা ছিল তাদেরকে অত্যাচার নির্যাতনের মাধ্যমে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি এই যে সম্প্রতি গত 25 আগস্ট থেকে যে ওখানে নিধন সামরিক জান্তার যে নিধন যজ্ঞ শুরু হলো প্রায় 8 থেকে 10 লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এবং এই যে রোহিঙ্গাদেরকে বরণ পোষণ করার ক্ষমতা 10 লক্ষ লোককে এটা বাংলাদেশের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। শুধু তাই না, এটা আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ইভেন কি ভৌগোলিক পরিবেশের উপরও বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলে আমরা এই চিন্তা ভাবনা করছি, এটা আমাদের জন্য একটা ভয়াবহ সমস্যা হিসাবে ধারণ করেছে। প্লিজ
জি প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী, আপনি ইতিহাসের শিক্ষক, আপনার আরাকানের ওপরে রোহিঙ্গা মুসলিমদের ওপরে আপনার অনেক কাজ আছে, অনেক গবেষণা আছে, তার ভিত্তিতে আপনি আমাদের যা বললেন আমি ইতিহাসের ছাত্রের মতন আপনার কথা শুনলাম এবং খুব ভালো লাগলো, এবং আমি আশা করব আমাদের শ্রোতারাও ইতিহাসের শিক্ষার্থী হিসেবে ইতিহাসের শিক্ষকের কাছ থেকে এই কথাগুলো শুনবেন এবং তাঁদেরও ভালো লাগবে, তাঁদেরও আমার মতন জ্ঞান বৃদ্ধি হবে এবং পুরো ব্যাপারটা অনেকখানি পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে বর্মা এবং পরবর্তীকালে মিয়ানমার বারবার অত্যাচার করেছে মানুষজনের ওপর, এবং সেই অত্যাচার নিপীড়ন নিগ্রহের শিকার হয়ে মানুষ পালিয়ে এসেছে, এবং আবার তাদের ফিরে যাওয়ার ব্যাপার নিয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে মৌ স্বাক্ষরিত হয়েছে সেটা সঠিকভাবে বাস্তবায়িত হবে, কার্যকর হবে, এই আশাবাদের মধ্যে দিয়ে প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী। জি
একটু অ্যাড করতে পারি আমি?
জি জি জি
সরি, আমি যেটা বলছিলাম এই যে 1784-85 যে আরাকান আক্রমণ করলো বার্মা রাজা বোধহয়, তখন কিন্তু শুধু রোহিঙ্গা মুসলমান রায় না, ওখানকার স্থানীয় যা রাখাইনরা ছিল তারাও কিন্তু শরণার্থী হিসেবে বাংলাদেশে এসে ব্রিটিশ শাসিত বাংলার যে চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল। এখন রাখাইন পল্লী হিসাবেও চট্টগ্রাম, রংপুর, পটিয়াখালী বিভিন্ন জায়গায় তারা যে শরণার্থী হিসাবে ব্রিটিশ ইংরেজ আমলে তাদেরকে যে আশ্রয় দিয়েছিল, এখনো তারা জনবসতি এখানে তাদের রয়ে গেছে, এখনো তারা কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে তারা তাদের দিন অতিপাত করতেছে ওই যে বার্মার আক্রমণের কারণে। একই আক্রমণ কিন্তু এখন পুনরাবৃত্তি হচ্ছে ওখানে।
জি প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদের শ্রোতাদের জন্য, আমাদের জন্য আপনি বর্মা পরিস্থিতির ওপর, মিয়ানমার পরিস্থিতির ওপর, রোহিঙ্গাদের বর্তমান অবস্থা এবং পটভূমি নিয়ে যে বক্তব্যের অবতারণা করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ তার জন্যে, আমাদেরকে সময় দেওয়ার জন্যে। ভয়েস অফ আমেরিকার তরফ থেকে আপনাকে অনেক
ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।